وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العلي.
বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনা নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের নিরাপত্তা নিয়ে পাশ্চাত্যের প্রচারণা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির অনন্য সাধারণ নেতৃত্ব সম্পর্কে খানিকটা কথা বলব। আমরা একথা তুলে ধরার চেষ্টা করব যে এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা ভেঙে চুড়ে পৃথিবী জুড়ে এখন বহু মেরুকেন্দ্রিক যে বিশ্বব্যবস্থা গড়ে উঠছে সে সম্পর্কে আয়াতুল্লাহ খামেনির ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফুলে গেছে। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি।
তিন দশক আগে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন পশ্চিমা চিন্তাবিদরা গর্ব করে একথা বলে বেড়াতেন যে এখন থেকে বিশ্বব্যাপী পুঁজিবাদী ব্যবস্থা চালু হবে এবং তা ঠেকিয়ে রাখার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। কিন্তু তাদের সে ভবিষ্যৎবাণী ব্যর্থ করে দিয়ে বিশ্বের সার্বিক পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হয়েছে যে এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এখন বহু মেরুকেন্দ্রিকতার দিকে ধাবিত হচ্ছে, যা সবার কাছে স্পষ্ট। আজ বিশ্ব অঙ্গনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই এখন থেকে এক দশক আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা এখন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। বিশ্বে একটি বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে, যার ফলাফল আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করবে। আমাদেরকে এই পরিবর্তনের উপর গভীর নজর রাখতে হবে এবং তাতে ভূমিকা পালন করতে হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরান তার সর্বোচ্চ নেতার সে ভবিষ্যৎবাণী মেনে চলেছে বলেই আজ পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে যে বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার কথা বলা হচ্ছে, ইরান তার একটি মেরু হিসেবে গণ্য হতে পেরেছে। ইরান এখন পাশ্চাত্যের চিন্তাগত আদর্শ ও সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে একবিংশ শতাব্দীর মানুষের জন্য নতুন কিছু বক্তব্য পেশ করতে পারছে। জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন স্থায়ী প্রতিনিধি জন বোল্টন জাতিসংঘে দেওয়ার ভাষণে দাবি করেছিলেন, ইরানের ইসলামী বিপ্লবকে ৪০ বছর পূর্তি পর্যন্ত যেতে দেয়া উচিত হবে না। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বিপ্লবের ৪০তম বার্ষিকীতে পরবর্তী ৪০ বছরের কর্মসূচি ঘোষণা করেন। সর্বোচ্চ নেতার এ সংক্রান্ত ভাষণের একাংশে বলা হয়েছে,
ইরানি জাতির জমকালো বিপ্লব ছিল আধুনিক যুগের সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি জনসংশ্লিষ্ট বিপ্লব। এটি একমাত্র বিপ্লব যা তার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে কোনো আপোষ করা ছাড়াই ৪০তম বর্ষপূর্তি উদযাপন করেছে এবং শত্রুর সব ষড়যন্ত্র নস্যাৎ করে পরবর্তী ৪০ বছরে পদার্পণ করেছে। ইরানের যে প্রজন্ম বিপ্লব করেছে এবং বর্তমানে যে প্রজন্ম পরবর্তী ৪০ বছরে বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছে, তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে এই বিপ্লবের মাধ্যমে ইরানের বুকে একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তার অন্তর্ধানের পর ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই নয়া ইসলামী সভ্যতা গড়ে তোলাকে এই বিপ্লবের লক্ষ্য হিসেবে স্থির করেন। তার মতে ইসলামী সভ্যতার অর্থ হল ইসলাম থেকে মতাদর্শ গ্রহণ করে ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের ছায়াতলে তা বাস্তবায়ন করা।
মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা একটি বিশাল কাজ। মুসলিম জাতিগুলো একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হামলা করা থেকে বিরত থেকে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারে, অথবা তারও ঊর্ধ্বে উঠে মুসলমানদের অভিন্ন শত্রুর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আত্মরক্ষার কাজে পরস্পরকে সাহায্য করার মাধ্যমেও নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারে। আবার জ্ঞান, বিজ্ঞান ও অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করার কাজে পরস্পরকে সাহায্য করার মাধ্যমে একটি নয়া ইসলামী সভ্যতা গড়ে তুলেও মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি শক্তিশালী করা সম্ভব। আয়াতুল্লাহ উজমা খামেনি এ তৃতীয় ধরনের ঐক্য প্রতিষ্ঠা করতে চান। ইরানে 2022 সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঐক্য সপ্তাহের সম্মেলনে সর্বোচ্চ নেতা তাঁর ভাষণে বলেন,
বর্তমানে প্রতিদিনই একথা আগের চেয়ে আরো বেশি স্পষ্ট হচ্ছে যে বিশ্বের রাজনৈতিক ভারসাম্য প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে সবাই প্রত্যাখ্যান করেছে এবং ধীরে ধীরে আরো বেশি প্রত্যাখ্যাত হচ্ছে। আপনারা প্রায়ই বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের মুখে এমন কথা বলতে শুনবেন যে তারা এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পছন্দ করেন না। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে, আর এই পরিবর্তনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। মুসলিম বিশ্ব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে এক শর্তে, নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা, সেই সঙ্গে আমেরিকা, ইহুদিবাদ ইসরায়েল ও তাদের মিত্রদের অনুসরণ ও অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে।
২০০৮ সালে আমেরিকার কার্নেগি ইনস্টিটিউট থেকে ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়। এটি শুরুতে বলা হয়, বিশ্বে বহু কম রাজনীতিবিদ আছেন যারা আয়াতুল্লাহ খামেনির মতো বিশ্ব পরিস্থিতি সম্পর্কে এত গভীর জ্ঞান রাখেন। অথচ একই সঙ্গে এমন নেতা খুব কমই পাওয়া যাবে যিনি বিশ্ববাসীর সামনে তাঁর মতো এতটা অপরিচিত রয়ে গেছেন। পশ্চিমা দেশগুলোর বহু ইনস্টিটিউট ও গবেষণা প্রতিষ্ঠান ইরানের সর্বোচ্চ নেতার সহজ সরল জীবনযাপন নিয়েও গবেষণা করেছে। প্রকৃতপক্ষে বিশ্বের অন্য কোন রাজনীতিবিদ তো দূরের কথা, বহু ধর্মীয় নেতাও তাঁর মতো সাদা শীতে জীবনযাপন করেন না। বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদরা তার সঙ্গে সাক্ষাৎ করতে এমন একটি কক্ষে প্রবেশ করেন যেটি কোনো প্রাসাদ নয় এবং যাতে কোনো দামি কার্পেটও বিছানো নেই। তাঁর সঙ্গে সাক্ষাতের সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সাধারণ মানের চেয়ার ও সোফা সেটে বসে কথা বলেন।
২০২২ সালে ইরানে যে দাঙ্গা চাপিয়ে দেওয়া হয়েছিল তার একটি লক্ষ্য ছিল ইরানের বেলায়েতে ফকি শাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা এবং আয়াতুল্লাহ খামেনেইকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা। বিশ্লেষকদের মতে মুসলিম বিশ্বের জন্য পশ্চিমাদের মতো করে নেতা তৈরি করতে ব্যর্থ হওয়ার কারণেই পাশ্চাত্যের গণমাধ্যমগুলো ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। একপাক্ষিক বিশ্ব ব্যবস্থা ও সাম্রাজ্যবাদ বিরোধী নীতি প্রণয়নে আয়াতুল্লাহ খামেনেইর সক্ষমতা এবং তার পক্ষ থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক পশ্চিমাদের আতঙ্কিত করে তুলেছে।
তো শ্রোতা বন্ধুরা, এখানে শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম কেরমানশাহ প্রদেশের সঙ্গে লাগোয়া আরেকটি প্রদেশ হামেদানে। হামেদান প্রদেশে রয়েছে ঐতিহাসিক এবং প্রাকৃতিক নানা নিদর্শন, বিশেষ করে এখানকার আলি সাদর গুহার প্রাকৃতিক বিষয়ের সঙ্গে খানিকটা পরিচিত হয়েছি আমরা। বলেছিলাম যে 1994 খ্রিস্টাব্দে ফ্রান্সের স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক বিস্ময়কর এই আলি সাদ গুহার উপর গবেষণা চালিয়ে বলেছেন, এটি বিশ্বের অন্যান্য গুহার তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং নিশ্চিতভাবে এই গুহাটি বিশ্বের সর্ববৃহৎ পানি গুহা।
প্রকৃতপক্ষে আলোর ব্যবস্থা আবিষ্কৃত হওয়ায় কিংবা আধুনিক যুগে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পর এই গুহার গভীরতা আবিষ্কার করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ আবিষ্কারের আগে মানুষ জানতেই পারেনি এই গুহা এত দীর্ঘ হবে। 1991 সালে আলিসাদ ট্যুরিজম কোম্পানি পুরো এলাকার উন্নয়ন কাজ শুরু করে। গুহামুখের বাইরে হোটেল, অতিথিশালা, কাঠ নির্মিত ভিলা এবং তাঁবু গাড়ার মতো প্রশস্ত জায়গা অহরহ এবং সহজলভ্য। এছাড়াও আছে বিনোদনের জন্য সিনেমা থিয়েটার ও খেলার মাঠ, খাওয়া দাওয়ার জন্য আছে রেস্টুরেন্টের ব্যবস্থা। সব মিলিয়ে আলিসাদ গুহা মনোরম একটি অবকাশ যাপন কেন্দ্র হিসেবেও বিখ্যাত। পৃথিবীর সর্ববৃহৎ পানি গুহা আলিসাদ নিয়ে আজ আর কথা নয়। আজ যাব লালজিন শহরের দিকে। এই শহরের বিচিত্র সৌন্দর্যের সঙ্গে আমরা পরিচিত হবার চেষ্টা করব। আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
আমরা জানি না এখন পর্যন্ত আপনারা হামেদান ভ্রমণ করেছেন কিনা। করে থাকলেও হামেদান কেরমানশাহ রাস্তা ধরে যাবার সময় আপনার বাস, মিনিবাস কিংবা গাড়ি পশ্চিম ইরানের চমৎকার একটি অবকাশ যাপন কেন্দ্রে থেমেছে কিনা, যেখানে মৃৎশিল্পের বিচিত্র সংগ্রহ যে কারোরই দৃষ্টি আকর্ষণ না করে পারে না। বিশাল একটি শপিং মল, চারুকারু, মৃৎশিল্পের বিচিত্র পণ্য সামগ্রী বিক্রি হয় এখানে। ছোট বড় মাঝারি সব সাইজেরই মৃৎশিল্প রয়েছে এখানে। শিল্পমনা যারা তারা এসব কাজ দেখে একবার অন্তত চোখ বোলাতে বাধ্য হবেন। মৃৎশিল্পের উপর দেয়া বিচিত্র রঙের চকচকে প্রলেপ, সেগুলোর নকশা, ডিজাইন ইত্যাদি রসিক মনকে আকৃষ্ট না করে পারে না। হামেদান কিংবা কেরমানশাহ সফরে গিয়ে এই বিচিত্র সংগ্রহশালাটি একবার না দেখে আসাটা বুদ্ধিমানের কাজ হবে না।
অনেকেই জানে যে লালজিন হচ্ছে ইরানের মৃৎশিল্পের জন্য বিখ্যাত একটি শহর। বরং বলা যায় লালজিনই ইরানের মৃৎশিল্পের প্রধান কেন্দ্র। অনেকেই মনে করেন লালজিন ইরানের ভেতরে যতটা পরিচিত তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছে দেশের বাইরে। লালজেন শহরটি ইরানের মৃৎশিল্প রপ্তানির শীর্ষস্থানীয় শহরের মর্যাদা লাভ করেছে। লালজিন শহরে প্রবেশ করার সময় একটা বড় ময়দান মানে স্কোয়ার পড়বে, সেখানে একটি সুন্দর ভাস্কর্য রয়েছে। ভাস্কর্যটি একটি পাথরের উপর স্থাপিত। একজন মৃৎশিল্পী ওই পাথরের উপর দাঁড়িয়ে আছে, তার হাতে একটি মৃৎশিল্পের নমুনা শোভা পাচ্ছে। তার পাশেই আরও কয়েকটি মৃৎপাত্র রয়েছে নীল রঙের, বেশ সুন্দর দেখতে ওগুলো। এদের একটি কলসির মতো। এইসব ভাস্কর্য থেকে বোঝা যায় এই এলাকাটি মৃৎশিল্পের এলাকা। ছবি যারা তোলেন মানে ফটোগ্রাফার যারা, তাদের জন্য চমৎকার একটি স্পট এটি।
২০১৬ থেকে ফার্সে চার শাহরিবার মানে খ্রিস্টীয় ২৫ আগস্ট তারিখে আন্তর্জাতিক মৃৎশিল্প শহর হিসেবে এই লালজিনকে নির্বাচন করা হয়েছে, এবং সেই থেকে ২৫ আগস্টে লালজিন শহরে প্রতি বছর বিশ্ব মৃৎশিল্প উৎসব পালন করা হচ্ছে। এই উৎসবের কারণে লালজিন শহর ব্যাপক পরিচিতি পায় সারা বিশ্বব্যাপী। বিশ্ব হস্তশিল্পের গুণমান যারা বিচার করেন তাদের একটি দল ২০১৭ সালের শুরুতে এই লালজিন শহর সফর করেন। তারা এই শহরের পরিস্থিতি পর্যালোচনা করেন, এখানকার মৃৎশিল্প তৈরির কারখানাগুলো ঘুরে ফিরে দেখেন এবং দোকানপাট, বিশেষ করে মৃৎশিল্প বিক্রির দোকান এবং বাজারও ভালো করে দেখেন। ঘুরে ফিরে দেখার পর লালজিন শহরটিকে বিশ্ব মৃৎশিল্প শহর হিসেবে তালিকাভুক্ত করেন।
লালজিন শহরটি সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলের মৃৎশিল্প তৈরির কেন্দ্র হিসেবে পরিগণিত। লালজিন শহরের শতকরা ৮০% লোকজন কোনো না কোনোভাবে এই মৃৎশিল্প কেন্দ্রিক কাজের সঙ্গে জড়িত। কেউ সরাসরি মৃৎশিল্প তৈরি করেন, অর্থাৎ কুমার বৃত্তির সঙ্গে জড়িত, কেউ সিরামিক কাজের সঙ্গে জড়িত, কেউ বা আবার মৃৎশিল্প কেনাবেচার সঙ্গে জড়িত। লালজিন এই মৃৎশিল্পের গুণগত মান এবং প্রাচীনত্বের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই লালজিনের মৃৎশিল্প রপ্তানি হয়ে আসছে এবং এখানকার মৃৎশিল্পের ব্যাপক গ্রহণযোগ্যতাও রয়েছে। আরব দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই বড় বড় ফুলদানি ব্যবহার করে বেশি। এইসব ফুলদানিতে দৃষ্টিনন্দন ডিজাইন ও নকশা করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইসলামী মৌলিক ডিজাইনকেই প্রাধান্য দেওয়া হয়। ফুলদানির বাইরেও প্লেট, বাটি, পটারি, মোমদানি, বিচিত্র ডিজাইনের কলসি এবং জগও তৈরি করা হয় এখানে।
লালজিনে কিছু কিছু মৃৎশিল্প তৈরি করা হয় বেশ নকশা বহুল এবং উন্নত ডিজাইনের। বাহারি রং এবং ডিজাইনের এসব মৃৎশিল্প সাধারণত ইউরোপ আমেরিকায় বেশি ব্যবহৃত হয়, সুতরাং এ ধরনের মৃৎশিল্প সামগ্রী ইউরোপ আমেরিকাতেই রপ্তানি হয় বেশি। এগুলোর মধ্যে ফুলদানির পাশাপাশি গৃহসজ্জার জন্য ব্যবহার্য প্লেট, বাটি সহ আরও বহু রকমের তৈজস রয়েছে। এগুলো ঘুরে ফিরে দেখার সুযোগ রয়েছে লালজিন শহরে। এই শহরের বিভিন্ন স্থানে ছোট বড় প্রচুর মৃৎশিল্প কারখানা রয়েছে। ভ্রমণকারীরা এগুলো দেখে নিশ্চয়ই অভিভূত না হয়ে পারেন না। কীভাবে বানানো হয় এগুলো, সে বিষয়ে খানিকটা ধারণা নেওয়াটা মনে হয় অযৌক্তিক নয়। কারখানাগুলোর জন্য মৃৎপাত্র তৈরির প্রয়োজনীয় মাটি শহরের পার্শ্ববর্তী গ্রাম দাস্ত জেড থেকে সংগ্রহ করা হয়। সেখান থেকে মাটিগুলো নিয়ে কাদা বানানোর জন্য নির্দিষ্ট স্থানে রাখা হয়। মাটির সঙ্গে পানি মিশিয়ে বড় পাত্রে মিশ্রিত করা হয়। কয়েকটি পর্ব পেরোবার পর পাত্র তৈরির উপযোগী কাদায় পরিণত হয়।
মৃৎশিল্প সামগ্রী তৈরির জন্য এক ধরনের চরকা আছে। ওই চরকার সাহায্যে সামান্য একটু কাদা দিয়েই অভিজ্ঞ মৃৎশিল্পীরা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন কাঙ্ক্ষিত পাত্র। এ নিয়ে আজ আর কথা বলার সুযোগ নেই শ্রোতাবন্ধুরা, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের সঙ্গ পাবার ইচ্ছে রইল।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিসসালাম।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন বা পুনর আবির্ভাব সংক্রান্ত এ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে কামনা করছি।
শেষ ত্রাণকর্তা সম্পর্কে ইসলামের বক্তব্যগুলো পবিত্র কোরআন ও হাদিস ভিত্তিক, তবে বিবেক বুদ্ধির দৃষ্টিতে দেখলেও এসব বক্তব্যের রয়েছে অকাট্য যৌক্তিকতা। আর এ কারণে জ্ঞানী গুণী মুসলিম চিন্তাবিদ, আলেম ও দার্শনিকরাও ইমাম মাহদী আলাইহিসসালাম তথা প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার আবির্ভাবকে অনিবার্য বলে মনে করেছেন। এ বিষয়ে সামগ্রিক কিছু যুক্তি প্রমাণ আমরা এই ধারাবাহিক আলোচনার বিগত পর্বগুলোতে তুলে ধরেছে। পৃথিবীর মানবজাতির উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে পবিত্র কোরআনে দেওয়া মহান আল্লাহর ওয়াদাও শেষ ত্রাণকর্তার আবির্ভাবের অন্যতম বড় ইঙ্গিত তুলে ধরেছে।
আমরা জানি মানুষ পূর্ণতাকামী ও নিজ প্রতিভাগুলোর সর্বোচ্চ বিকাশ ঘটাতে চায়, যাতে তারা পৃথিবীতে মহান আল্লাহর যথার্থ প্রতিনিধি হতে পারে। মানুষের বিবেক ও প্রকৃতি আধ্যাত্মিক ও বস্তুগত পূর্ণতাকামী, কিন্তু মানুষকে এ পথে বাধা দেয় তার মধ্যে থাকা কুমন্ত্রণা দানকারী প্রবৃত্তি ও শয়তান। এই দুই শক্তি মানুষকে পাপের উস্কানি দেয়। ফলে মানুষকে ইহকালীন ও পরকালীন সৌভাগ্যের পথ দেখানোর জন্য নবী রাসুলদের দাওয়াত ও কর্মসূচি সত্ত্বেও বহু মানুষ এখনও প্রবৃত্তি, পূজা ও শয়তানের দাসত্ব থেকে মুক্ত হতে পারছে না। এ অবস্থায় মানুষের পূর্ণতাকামী প্রকৃতি ও খোদাসন্ধানী স্বভাব বিকাশ লাভের উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, ফলে পূর্ণতা ও খোদার সন্ধানের দিকে ছুটে যাওয়ার প্রেরণাও তাদের এক বিশাল অংশের মধ্যে জোরালো হচ্ছে না। অথচ মহান আল্লাহ চান না যে মানুষ লক্ষ্যহীন জীবন নিয়ে অজ্ঞতা, জুলুম ও অত্যাচারের মধ্যে বন্দী হয়ে থাক। তাই এমন একজন ত্রাণকর্তা আল্লাহর পক্ষ থেকে আসা জরুরি, যিনি সত্যকে মিথ্যার উপর চূড়ান্তভাবে বিজয় করবেন এবং মানুষকে বস্তুগত ও আধ্যাত্মিক পরিপূর্ণতার সন্ধান দেবেন। এমন ব্যক্তি হবেন নিজেও নিষ্পাপ মহামানব, আর ইনি শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা। শেষ ত্রাণকর্তার আবির্ভাবের প্রতি মুসলমানদের বিশ্বাস জোরালো হওয়ার আরেকটি যুক্তি বা কারণ হল প্রাকৃতিক সম্পদের সুষম বন্টন ভিত্তিক কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, মানুষকে তিনি অযথা সৃষ্টি করেননি, বরং মানুষকে পূর্ণতা দান তাঁর লক্ষ্য। মানুষ যাতে উন্নত মানের জীবনযাপন করতে পারে সেজন্য অনেক নিয়ামত বা সম্পদ ব্যবহারের সুযোগ দিয়েছেন মহান আল্লাহ। কিন্তু মানুষ কখনো কখনো আধ্যাত্মিকতা ও নৈতিকতা থেকে দূরে সরে গিয়ে জ্ঞান ও বিজ্ঞানের অপব্যবহার করেছে। যেমন আধুনিক যুগে একদল মানুষ তৈরি করেছে গণবিধ্বংসী অস্ত্র, কলুষিত আনন্দের নানা সামগ্রী এবং সন্ত্রাসবাদ ও অনৈতিকতা বিস্তারে ব্যবহার করছে নানা গণমাধ্যম। এছাড়াও তারা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে দায়িত্বশীলতা ছাড়াই লাগামহীন মাত্রায়। অন্যদিকে বৈষম্যের কারণে বৈজ্ঞানিক প্রযুক্তি ও অগ্রগতির সুফল ভোগ করতে পারছে না মানুষ।
আসলে আধ্যাত্মিক, নৈতিক ও মানবীয় প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হলে মানুষ কখনো বিশ্বজগতের সম্পদগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পারবে না। কিন্তু শেষ ত্রাণকর্তার শাসনামলে জ্ঞান বিজ্ঞান হবে মানবীয়, দ্রুত ও সহজলভ্য, আধ্যাত্মিক ও বস্তুগত সব দিক থেকে কল্যাণকর, ব্যাপক, বিস্তৃত ও বৈষম্যহীন। শেষ ত্রাণকর্তার আবির্ভাবের প্রতি মুসলিম চিন্তাবিদদের বিশ্বাস জোরালো হওয়ার আরেকটি যুক্তি বা কারণ হল ইসলাম ধর্ম জুলুম, অত্যাচার ও বৈষম্যের কঠোর বিরোধী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যুগ থেকে আজ পর্যন্ত জালিম শাসকদের অন্যায়, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে খাঁটি মুসলমানদের সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে। শাসক গোষ্ঠী আজও নানাভাবে ন্যায্য অধিকারকামীদের দমিয়ে রাখছে, কিন্তু মহান আল্লাহর বিধান হল জালিমদেরকে উৎখাত করে ন্যায়পরায়ণ ও সৎ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠা করা, আর মহান আল্লাহ কখনো তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।
দীর্ঘস্থায়ী ন্যায় বিচার, নিরাপত্তা, সততা, পবিত্রতা ও শান্তি কেবল তখনই পুরোপুরি প্রতিষ্ঠা হবে যখন প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা জুলুম ও বৈষম্যকে গোটা বিশ্ব থেকে শেকড় সহ উপড়ে ফেলার সুদৃঢ় ইচ্ছা নিয়ে আবির্ভূত হবেন এবং তাঁর মহাসংগ্রাম শুরু করবেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে তাঁর ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে সবাই এর কল্যাণ ভোগ করতে পারে এবং খোদাদ্রোহিতা, শির্ক ও অনাচার নির্মূল হয়। তিনি বিশ্বাসী ও সৎ ব্যক্তিদেরকে পৃথিবীর শাসক করবেন বলে ওয়াদা দিয়েছেন। তাই সৎ মুমিনদের হাতে স্বৈর শাসক ও জালিম শাসকদের পতন অবশ্যম্ভাবী। কিন্তু বর্তমান যুগের বিশ্বে খোদাদ্রোহী, স্বৈর শাসক ও জালিম শাসকদের সংখ্যাই বেশি এবং তাদের হাতে নিপীড়িত হচ্ছে মজলুম জনগণ। তাই শেষ ত্রাণকর্তা তথা প্রতিশ্রুত ইমাম মাহদী আলাইহিসসালাম আসার পর তাঁর বিশ্ব বিপ্লব ও বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই অবস্থার অবসান ঘটবে। তখন বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হবে স্থায়ী শান্তি, নিরাপত্তা, বৈষম্যমুক্ত সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা এবং আধ্যাত্মিক ও বস্তুগত দিকসহ সব ক্ষেত্রে মানুষের ঘটবে সর্বোচ্চ প্রগতি ও উন্নয়ন।
প্রশ্ন হল, ইমাম মাহদী আলাইহিসসালাম আসার আগে ও তাঁর বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার আগে মানুষের জন্য পূর্ণতার কোনো আদর্শ কি তাহলে অনুপস্থিত? এর উত্তর হল, আদর্শ তো অবশ্যই বিদ্যমান এবং তা হল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু বিশ্বজুড়ে ওই আদর্শের বাস্তবায়ন কেবল শেষ ত্রাণকর্তার তথা ইমাম মাহদীর আগমন বা পুনরাবির্ভাবের পর, তাঁর বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার পরই পুরোপুরি সম্ভব হবে। তাই ইমাম মাহদীর সাফল্য হবে প্রকারান্তরে মহানবীরই সাফল্য। শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তা শীর্ষক আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী পর্বগুলোতে। Thank you.
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। অনুরোধের এই আসরে আজ সূরা নিসার 60-63 নম্বর আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। তো দেখা যাক এই সূরার 60-তম আয়াতে কি বলা হয়েছে।
আলাম তারা ইলাল লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুতি ওয়া ক্বাদ উমিরু أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا
অর্থাৎ আপনি কি তাদের লক্ষ্য করেননি যারা দাবি করে যে আপনার উপর ও আপনার আগে যে সব ধর্মীয় গ্রন্থ নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাস করে অথচ তারা খোদাদ্রোহী জালেম শাসক মূর্তি বা শয়তানের কাছে বিচার প্রার্থী হয়। যদিও এদেরকে প্রত্যাখ্যান করতে তাদের নির্দেশ দেয়া হয়েছে, শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়।
সূরা নিসার 59 নম্বর আয়াতে মুসলমানদের মধ্যে যে কোনো বিরোধ মীমাংসার জন্য পবিত্র কোরআনে ও রাসুলের শরণাপন্ন হতে বলা হয়েছে। আর এই আয়াতে আল্লাহ অসৎ ব্যক্তি ও জালেম শাসকদের কাছে বিচার প্রার্থী হতে নিষেধ করেছেন এবং একে পথভ্রষ্টতা বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ইতিহাসের বর্ণনায় এসেছে, মদিনায় কোনো এক ইহুদি ও এক মুসলমানের মধ্যে কোনো এক ব্যাপারে বিরোধ দেখা দিলে ওই ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা এবং আমানতদারির জন্য তাকে বিচারক করার পরামর্শ দেয়। কিন্তু মুসলমান ব্যক্তিটি তার অবৈধ স্বার্থ পূরণের জন্য এক ইহুদি পণ্ডিতকে বিচারক মানার দাবি জানায়, কারণ ওই মুসলমান লোকটি জানত ইহুদি পণ্ডিতকে ঘুষ দিয়ে বিচারের রায় তার পক্ষে আনা সম্ভব। এই আয়াতে এ ধরনের জঘন্য মনোভাবের নিন্দা করা হয়েছে।
এবারে সূরা নিসার 61 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যাক। এই আয়াতে বলা হয়েছে,
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا
অর্থাৎ যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তখন আপনি মুনাফিকদের দেখবেন তারা আপনার আহ্বান মেনে নিতে সম্পূর্ণ বিমুখ।
এই আয়াতে বিধর্মীদেরকে বিচারক হিসেবে মেনে নেয়াকে কপটতা বা মুনাফিকের লক্ষণ বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে এটাও বলা হয়েছে, মুনাফিকরাই আল্লাহর কিতাব ও মহানবীর আদর্শ বা সুন্নাত থেকে দূরে সরে যায় এবং কাফিরদের মতামতই তাদের কাছে ভালো লাগে। আসলে এইসব লোকেরা নিজেরাও আল্লাহর বিধান থেকে দূরে থাকে এবং অন্যদেরকেও আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে পথভ্রষ্ট করে। কেউ যেন তাদের বিরোধিতা করতে না পারে সেজন্যেই তারা অন্যদেরকেও পথভ্রষ্ট বা বিভ্রান্ত করার কাজে ব্যস্ত থাকে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, প্রথমত, মানুষকে আল্লাহর দিকে ডাকা আমাদের সবারই কর্তব্য। এমনকি বহু মানুষ এই আহ্বান গ্রহণ করবে না বা আল্লাহর নির্দেশ মান্য করবে না, এটা জানা সত্ত্বেও আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয়ত, সত্যধর্মের আহ্বান উপেক্ষা করা বা প্রকৃত ইসলামী নেতৃত্বের বিরোধিতা করা মুনাফিকদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবারে সূরা নিসার 62 ও 63 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
فَكَيْفَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَاءُوكَ يَحْلِفُونَ بِاللَّهِ إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا أُولَئِكَ الَّذِينَ يَعْلَمُ اللَّهُ مَا فِي قُلُوبِهِمْ فَأَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَهُمْ فِي أَنفُسِهِمْ قَوْلًا بَلِيغًا।
অর্থাৎ, তাদের কাজকর্মের জন্য যখন কোনো বিপদ তাদের উপর নেমে আসবে, তখন তাদের কি অবস্থা হবে? এরপর তারা আল্লাহর নামে শপথ করে আপনার কাছে এসে খোদাদ্রোহীদের কাছে বিচার প্রার্থী হবার ব্যাপারে বলবে, আমরা কল্যাণ ও সম্প্রীতি ছাড়া কিছুই কামনা করিনি, অর্থাৎ আমরা দুপক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টির চেষ্টা করেছি, কিন্তু তাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। তাই হে নবী, আপনি তাদের শাস্তি দেওয়ার বিষয়টি উপেক্ষা করুন, তাদের উপদেশ দিন এবং তাদের কাজের পরিণতির কথা স্পষ্টভাবে বলে দিন।
আগের আয়াতে আল্লাহ এবং রাসূলের পরিবর্তে বিধর্মী ও খোদাদ্রোহীদের কাছে বিচার প্রার্থী মুনাফিকদের কথা উল্লেখের পর, এই আয়াতে তাদেরকে দৈহিক শাস্তি দেওয়ার পরিবর্তে উপদেশ দিতে এবং তাদের মন্দ কাজের পরিণতি সম্পর্কে সাবধান করতে বলা হয়েছে। আল্লাহই তাদেরকে শাস্তি দেওয়ার বিষয়টি দেখবেন বলে উল্লেখ করা হয়েছে। মুনাফিকরা যুক্তি দেখাত যে কোনো বিরোধ নিষ্পত্তির জন্য মহানবীর কাছে যাওয়া হলে তিনি নিশ্চয়ই দুপক্ষের কোনো এক পক্ষকে দোষী সাব্যস্ত করবেন, আর এতে ওই পক্ষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি অসন্তুষ্ট হবে। এটা নাকি মহানবীর সম্মানের জন্যে শোভনীয় নয়। তাই মুনাফিকরা বলতো, আমরা মহানবীর জনপ্রিয়তা রক্ষার স্বার্থে বিচার কাজের জন্য তার কাছে যাইনি। এটা স্পষ্ট যে এ ধরনের অজুহাত দায়িত্ব থেকে পলায়ন ছাড়া আর কিছু নয়। মহানবীর মর্যাদা যদি এভাবেই রক্ষার দরকার হতো, তাহলে আল্লাহই তার নির্দেশ দিতেন, কারণ তিনিই বেশি বোঝেন ও জানেন।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, প্রথমত, ব্যক্তি ও সমাজের অধিকাংশ সমস্যা মানুষেরই কাজের ফল। মানুষ এইসব সমস্যার কারণ সম্পর্কে হয় অজ্ঞ অথবা এইসব সমস্যার কারণ জানার চেষ্টাও করে না। দ্বিতীয়ত, অজুহাত দেখানো মোনাফেকদের কাজ। মোনাফেকরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান বা সম্মান রক্ষার অজুহাত দেখিয়ে মহানবীকে দুর্বল করার চেষ্টা চালিয়েছিল। তৃতীয়ত, মিথ্যাবাদী ও মোনাফিকরা নিজেদের অসৎ উদ্দেশ্য বা তৎপরতা ধামাচাপা দেওয়ার জন্যই কসম খেয়ে থাকে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, তাই এখানেই শেষ করতে হচ্ছে। ফি আমানিল্লাহ।
বৌদ্ধ বর্ণবাদের শিকার রোহিঙ্গা মুসলমান। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। রোহিঙ্গা মুসলমান বৌদ্ধ বর্ণবাদের নির্দয় শিকার শীর্ষক বিশেষ আলোচনার প্রথম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হুসেন।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
মিয়ানমারের আরাকান বা রাখাইন প্রদেশের মুসলমানদের বিতাড়িত ও নির্মূল করার লক্ষ্যে তাদের উপর আবারও ব্যাপক হত্যাযজ্ঞ আর নানা নির্যাতনে মেতে উঠেছে দেশটির উগ্র বৌদ্ধ ও সশস্ত্র বাহিনী। বৌদ্ধদের দাবি তাদের ধর্ম ছিল সবসময় শান্তিকামী এবং অহিংস, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা এই ধর্মের মূল নীতির বিরোধী। অন্যদিকে ইসলামও শান্তি, দয়া ও সহিষ্ণুতার ধর্ম। তাই শত শত বছর ধরে মিয়ানমারের বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থান আর সম্প্রীতি ছিল প্রবাদতুল্য। এ অঞ্চলে বৌদ্ধ আর মুসলমানদের পরস্পরের প্রথা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধের নানা দৃষ্টান্তের কথা লেখা আছে ইতিহাসে।
মিয়ানমারের জনসংখ্যা প্রায় 6 কোটি, দেশটির মোট জনসংখ্যার 8-12% মুসলমান। বেশিরভাগ মুসলমান রয়েছেন পশ্চিম মিয়ানমারের রাখাইন প্রদেশে। ইসলাম এ অঞ্চলে প্রবেশ করেছে হিজরি প্রথম শতকেই। মুসলিম ব্যবসায়ীরা চীন সফরে যেতেন পশ্চিম মিয়ানমার ও আরাকান অঞ্চল দিয়ে, ফলে গোটা মিয়ানমারের মধ্যে উর্বর ও প্রশস্ত আরাকানেই গড়ে ওঠে প্রথম মুসলিম জনপদ। এ অঞ্চলে গড়ে উঠেছিল স্বায়ত্তশাসিত মুসলিম রাজ্য। মিয়ানমারের উগ্র ও বর্ণবাদী বৌদ্ধরা রোহিঙ্গাদের বাঙালি এবং মোহাজির বলে অপবাদ দিয়ে আসছে। একই অজুহাতে সাম্প্রতিক যুগে তারা রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দিচ্ছে না। মিয়ানমারে 1962 সালের সেনা অভ্যুত্থান ও সেনাশাসনের পর থেকে মুসলমানদের উপর চাপ জোরদার করে উগ্র বৌদ্ধরা।
মিয়ানমারের উগ্র বৌদ্ধ গোষ্ঠীগুলো বলছে, বৌদ্ধ ধর্মের অহিংসতা ও শান্তিকামিতার সুযোগে মুসলমানরা এ অঞ্চলে কর্তৃত্ব বিস্তার করেছে এবং করেছে লুটতরাজ। বৌদ্ধ ভিক্ষু সমিতি ও ইয়াঙ্গুনের জাতীয়তাবাদী ভিক্ষু গোষ্ঠী সহ বেশ কয়েকটি উগ্র আর ধর্মান্ধ বৌদ্ধ গোষ্ঠী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণা চালাচ্ছে। এইসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে সহিংস গোষ্ঠীর নাম 969। এই গোষ্ঠী মুসলমানদেরকে মিয়ানমারের বৌদ্ধদের ক্ষমতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে প্রচার করছে।
উগ্রবৌদ্ধ গোষ্ঠী 969-এর নেতা অসীন ভিরাতু প্রায় 50 বছর বয়স্ক একজন বৌদ্ধ ভিক্ষু। তাকে রোহিঙ্গা মুসলিম দলনের প্রধান উস্কানিদাতা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে 9 দফা বৈরাগ্যবাদ, 6 দফা শিক্ষা ও গৌতম বুদ্ধের 9টি শিক্ষার প্রতীকীধারী গ্রুপের নেতা হিসেবে ভিরাতুকে মিয়ানমারের সব বৌদ্ধরা শ্রদ্ধা করেন। অনেক উগ্র বৌদ্ধ ভিক্ষুকে নিজের কাছে টানতে পেরেছেন ভিরাতু। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর তথা মান্দালয় শহরের মাসউইন মন্দিরের এই ভিক্ষু মিয়ানমারের সব সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে, বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের অশিক্ষিত আর অজ্ঞ বৌদ্ধদের মধ্যে বিষাক্ত নানা ধারণা ও ঘৃণা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। এমনকি শ্রীলঙ্কার বৌদ্ধদের মধ্যেও ছড়িয়ে পড়ছে ভিরাতুর প্রচারিত ইসলাম বিদ্বেষী নানা ধারণা।
ভিরাতুর উগ্র বৌদ্ধ গোষ্ঠীর মতো শ্রীলঙ্কার উগ্র বৌদ্ধদের মধ্যেও সক্রিয় রয়েছে বিবিএস বা বোদুবালা সেনা নামের একটি ধর্মান্ধ গোষ্ঠী। এই গোষ্ঠীর প্রধান মুসলমানদেরকে উগ্রবাদী ও হিংস্র বলে অভিযোগ করছেন। তিনি মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধদের একটি আন্তর্জাতিক জোট গঠনের দাবি জানাচ্ছেন। শ্রীলঙ্কায় মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায়, তারা সিংহলি ও তামিলদের নানা দ্বন্দ্ব আর যুদ্ধের বলি হয়েছেন নানা সময়ে। অথচ উগ্র বৌদ্ধ ভিক্ষুরা বলছেন, শ্রীলঙ্কার মুসলমানরা বেশি সন্তান জন্ম দিয়ে এই দেশটিতে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। মিয়ানমারের অসীন ভিরাতুও একই ধরনের কথা বলে আসছেন। অনেকেই তাকে মিয়ানমারের বিন লাদেন বলে অভিহিত করছেন। ভিরাতোকে তার সমালোচক ও বিরোধীরা নব্য নাছি বলেও অভিহিত করছেন। বেশি সন্তান জন্ম দিয়ে মিয়ানমারের মুসলমানরা দেশটির সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ে পরিণত হতে চায় বলে তিনি দাবি করে আসছেন। মুসলমানদের সঙ্গে লেনদেন না করতে ও তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা না করতে নিজ অনুসারীদের পরামর্শ দিয়ে থাকেন ভিরাতো। তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতেও উস্কানি দিয়ে আসছেন।
ভিরাতো দাবি করছেন যে রোহিঙ্গা মুসলমানরা তাদের চাকরি আর আয় উপার্জনের সুবাদে দিনকে দিন শক্তিশালী হচ্ছে, তাই তারা মিয়ানমারের বৌদ্ধ এবং আশপাশের দেশগুলোর জন্য বিপজ্জনক ও শক্তিশালী শত্রু। তার মতে মুসলমানরা বৌদ্ধদের সব সম্পদের উপর ক্রমেই থাবা বিস্তার করছে, অথচ মিয়ানমারের বেশিরভাগ ভিক্ষু ও জনগণ ভিরাতোর এইসব দাবি ও চিন্তাধারার বিরোধী। বরং তারা মুসলমানদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী, কিন্তু উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 এর সন্ত্রাসী হামলার ভয়ে তারা সোচ্চার হতে পারছেন না। উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 প্রথমে মুসলমানদের বয়কট করার বা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলতো, কিন্তু এখন তারা মুসলমানদেরকে মিয়ানমার থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে। আর তাই উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 মুসলমানদের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। এই গোষ্ঠী প্রায়ই মিয়ানমারের মুসলমানদের ব্যাপারে এ গুজব ছড়ায় যে তারা বৌদ্ধ নারীদের ধর্ষণ করেছে, আর এসব অপবাদ দিয়ে উগ্র বৌদ্ধরা বর্ণবাদী নীতি বাস্তবায়ন করছে। ওরা এ জাতীয় অপবাদ দিয়ে এ পর্যন্ত বহু রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে এবং তাদের ঘরবাড়ি ও কর্মস্থল পুড়িয়ে দিয়েছে।
মিয়ানমারের অসীন ভিরাতো এই দেশটিকে কেবল বৌদ্ধ অধ্যুষিত দেশে পরিণত করতে চান এবং বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলগুলোর নানা ক্ষেত্রে বৌদ্ধদেরকে একক কর্তৃত্বের অধিকারী করতে চান। আর তাই তিনি বৌদ্ধ উপাসনালয় বা মঠগুলোতে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রায় বিদ্বেষ ছড়ানোর শিক্ষা দিচ্ছেন। তিনি এসব শিক্ষায় বলছেন যে মিয়ানমারের জনগণ যদি শান্তি ও স্থিতিশীলতা চায় তাহলে তাদেরকে অবশ্যই মুসলমানদের থেকে পৃথকভাবে জীবনযাপন করতে হবে। মুসলিম বিদ্বেষী চিন্তাধারা ছড়ানোর দায়ে 2003 সালে অসীন ভিরাতোকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 7 বছর পর সাধারণ ক্ষমার সরকারি ঘোষণার কারণে ভিরাতো কারাগার থেকে মুক্তি পান। বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি বলছেন, বৌদ্ধদের মধ্যে স্বদেশকামিতা কম এবং বৌদ্ধ ভিক্ষুরা দরকারের চেয়েও খুব বেশি সহিষ্ণু।
2012 সালে মিয়ানমারের অসীন ভিরাতো নেতৃত্বাধীন উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 মুসলমানদের উপর পরিকল্পিত হত্যাযজ্ঞ বা গণহত্যা শুরু করে। তারা অনেক রোহিঙ্গা মুসলমানের ঘর বাড়ি পুড়িয়ে দেয়। এ সময় মিয়ানমারের তৎকালীন প্রেসিডেন্ট থিউন সিয়েন ও সশস্ত্র বাহিনীও উগ্র বৌদ্ধদের সহায়তা দেয়, ফলে অসীন ভিরাতোর শক্তি ও মুসলিম বিরোধী সহিংসতা দিনকে দিন বাড়তে থাকে। তো শ্রোতাবন্ধুরা, রোহিঙ্গা মুসলমান বৌদ্ধ বর্ণবাদের নির্দয় শিকার শীর্ষক আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। Thank you.
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i